আলাপনের আলোচনা থেকে শুরু করার আগে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি,
ধন্যবাদ আপনাকেও।
কারণ তুমি তো বলেই দিলে যে আমাদের বিষয়বস্তু কি। এবং এখন তো নির্বাচনকে কেন্দ্র করেই যত উত্তেজনা, উৎসাহ, উদ্দীপনা যাই বলো বাংলাদেশে এবং বিদেশেও, প্রবাসে যেখানেই বাঙালি রয়েছেন সবাই তারা এখন উৎসাহ ভরে তাকিয়ে আছে বাংলাদেশের দিকে।
সেলিম যোগ দিয়েছেন অনুষ্ঠানে, কাজে আমি চলে যাচ্ছি প্রযোজকের দায়িত্বে।
ধন্যবাদ। তো সেলিম, এখন আমাদের যা আমাদেরও উৎসাহ, উদ্দীপনা, উত্তেজনা সব ওই বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে।
আমরা তো প্রবাসী বাংলাদেশী।
হ্যাঁ, তো আমরা আজকে প্রবাসী বাংলাদেশীদের মতামত, যারা এতে অংশ নিচ্ছেন, দূর থেকে প্রবাস থেকে গিয়েছেন এবং এবারের নির্বাচনে অংশ নেবেন, এবং যারা নেবেন না, দূরের থেকে বসেও প্রবাসীরা কি ভাবছেন, যুক্তরাষ্ট্র শুধু নয়, ইউরোপের বিভিন্ন দেশ, কানাডা এবং লন্ডন, বিভিন্ন জায়গা থেকে কারা কি ভাবছেন, কারা কিভাবে কাজ করবেন, কিভাবে যোগ দেবেন, এবং তাদের বক্তব্য, মন্তব্য, এবং তারা কি করতে চান আগামীতে। এই নির্বাচনের পরও তো বিরাট দায়িত্ব এসে পড়বে, আর সেই সব নিয়েই আমাদের আজকের আলোচনা। তো সেলিম, আমার মনে হয় তোমার মাইকটা খোলা হয়নি সেলিমের।
আজকের
সেলিমের,
হ্যাঁ, অনেক ধন্যবাদ আমাদের আজকের আলোচনায়। রোকেয়াপা, আমি কিছুক্ষণ আগেই কথা বলছিলাম বাংলাদেশে যারা প্রবাস থেকে গিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন কয়েকজনের সঙ্গে, জমা দিয়েছেন এবং নমিনেশন পেয়েছেন, এরকম কয়েকজন আমাদের সঙ্গে যোগ দেবেন একটু পরে। আমি প্রথমেই বলছি, ডক্টর কে আব্দুল মোমেন, তাকে মোটামুটি আমরা প্রবাসী বাংলাদেশী নয় শুধু, বাংলাদেশে যারা সবাই চেনেন, তিনি জাতিসংঘে আমাদের প্রতিনিধিত্ব করেছেন, তিনি এক সময় সাংসদ ছিলেন এবং নিউ ইয়র্কেও খুব পরিচিত, কারণ তিনি নিউ ইয়র্কের একটি পত্রিকার
ঠিকানা,
হ্যাঁ, ঠিকানা পত্রিকার প্রধান সিইও, তিনিও যোগ দেবেন, এখনো যোগ দেননি। ইতিমধ্যে যোগ দিয়েছেন আমাদের সঙ্গে মিজানুর রহমান, ঠিকানারই একজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, কারণ মিজানুর রহমান আমাদের চেয়ে ভালো জানেন কারা কারা এই নির্বাচনে অংশ নিচ্ছেন, কারা
গেছেন, খবরাখবর পাচ্ছেন।
হ্যাঁ হ্যাঁ, তো আমরা মিজানের কাছ থেকে বোধহয় শুরু করতে পারি তাকে দিয়ে।
আর কেউ আছেন সঙ্গে এই মুহূর্তে?
না, এই মুহূর্তে মিজানুর রহমান আমাদের সঙ্গে যোগ দিয়েছেন লন্ডন থেকে, কারণ আমরা জানি প্রবাস বলতে নিউ ইয়র্ক এবং লন্ডন সবচেয়ে বড় জায়গা বাংলাদেশীদের ঠিকানা হিসাবে।
হ্যাঁ,
তো এই জন্য নিউ ইয়র্কে মিজানুর রহমান এবং লন্ডনে সালে শিবলি, সালে শিবলিও এখনো যোগ দেননি, তিনিও যোগ দেবেন।
তো এই মুহূর্তে মিজান আমাদের লাইনে আছেন, এই তো?
জি।
তো আমরা তার সাথে কথা বলি। মিজানুর রহমান, এই নির্বাচন নিয়ে কি ধরনের সাড়া দেখছেন, কি মন্তব্য আপনার?
আমার মন্তব্য বলার আগে আসলে প্রবাসীদের মন্তব্যটাই আমাদের এবার জানাটা খুব দরকার। এ পর্যন্ত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এ পর্যন্ত, আমরা দেখলাম এবারই সর্বাধিক প্রবাসী মনোনয়নপত্র ক্রয় করেছেন। এবং আপনার আমরা দেখি যে প্রবাস থেকে সাধারণত কাউকে নমিনেশন ঠিক দেয়া হয় না, এবার কয়েকজনকে মনোনয়নও দেওয়া হয়েছে বড় দুটো দল থেকে। আমি মোটা দাগে বলতে পারি যে এবার শুধু আমেরিকা থেকেই সর্বাধিক 28 জন তারা মনোনয়ন পত্র ক্রয় করেছেন। এর মধ্যে অনেকে দেশে অবস্থানও কেউ করছেন, আবার কেউ আমেরিকাতে অবস্থান করছেন। আমি মোটা দাগে যাদের নাম বলতে পারি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান মনোনয়ন পত্র ক্রয় করেছেন বগুড়া 4 থেকে। আমরা জানি যে নিউ জার্সিতে বসবাসকারী ডক্টর নুরুল নবী, তিনি মনোনয়ন পত্র ক্রয় করেছিলেন টাঙ্গাইল থেকে। সন্দীপ থেকে মনোনয়ন পত্র ক্রয় করেছিলেন একজন প্রবাসী আব্দুল কাদের মিয়া। সিলেট 4 আসন থেকে মনোনয়ন পত্র ক্রয় করেছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আব্দিন, ছাত্রলীগের সাবেক সভাপতি জয়নাল আব্দিন জয় মনোনয়ন পত্র ক্রয় করেছেন শরীয়তপুর থেকে। লাকসাম থেকে মনোনয়ন পত্র ক্রয় করেছেন ওয়াশিংটনে বসবাসকারী, যিনি একটি অনলাইন পত্রিকা চালান, সিব্বির আহমেদ। আমাদের নিউ ইয়র্কে কনসুলেট, ডেপুটি কনসুলেটের দায়িত্ব পালন করেছিলেন ডেপুটি কনসাল জেনারেল শাহিদুল ইসলাম, তিনি মনোনয়ন পত্র ক্রয় করেছেন ঠাকুরগাঁও থেকে। ফেঞ্চুগঞ্জ থেকে মনোনয়ন পত্র ক্রয় করেছেন একসময় নিউ ইয়র্কের প্রবাসী, বর্তমানে সহকারী অ্যাটর্নি জেনারেল আব্দুর রকিব মন্টু। আরেকজন প্রবাসী খায়রুল ইসলাম লিটন মনোনয়নপত্র ক্রয় করেছেন পটুয়াখালী থেকে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং জেবিবি এর এক অংশের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুকু তিনি মনোনয়ন ক্রয় করেছেন বরগুনা থেকে। নবাবগঞ্জ থেকে মনোনয়ন পত্র ক্রয় করেছেন জোসেফ কেনেডি, ব্রাহ্মণবাড়িয়া থেকে জনাব মোহাম্মদ আলমগীর। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডক্টর মহসিন আলী মনোনয়ন পত্র ক্রয় করেছেন নাটোর থেকে। নিউ জার্সি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিক উদ্দিন মনোনয়ন পত্র ক্রয় করেছেন
মিজানুর রহমান। এই শফিক পর্যন্ত থাকি, বাকিটা পরে শুনবো। তার আগে আমরা ডক্টর মোমেন যোগ দিয়েছেন,
যিনি আমাদের নিউ ইয়র্কে স্থায়ী প্রতিনিধি ছিলেন জাতিসংঘে। ডক্টর মোমেন, আপনাকে স্বাগত জানাচ্ছি।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আমাদের সাথে সময় করে যোগ দেওয়ার জন্য।
আমার গলাটা একটু ডাউন হয়ে গেছে।
আপনি তো এখন নির্বাচনী আবহাওয়ার মধ্যে আছেন, এই জন্য গলাটা আপ ডাউনের মধ্যে থাকবে।
সেই জন্য না, আমার এই যে অনেক বক্তব্য দিতে হচ্ছে,
হ্যাঁ ওটাই
বলছিলাম। নির্বাচনী অভিযানে গলা ওঠানামা করবে। যাই হোক, এখন আমরা এই মুহূর্তে আপনার কাছ থেকে শুনতে চাই,
আমরা শুনতে চাই আপনি কেন বাংলাদেশের জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন।
দেখেন, আমার আমি বিদেশে বহুদিন ছিলাম, কিন্তু সারা জীবনই আমি বিদেশে থেকেও বাংলাদেশের মঙ্গল, বাংলাদেশের একটা আলোকিত উন্নত দেশ করার স্বপ্নে সবসময় বিভোর ছিলাম। আপনারা জানেন, বিদেশে থেকেও বাংলাদেশে যাতে উন্নতি হয়, বহুজাতীয় গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয় এবং এখানে মানুষের জীবনমানের উন্নয়ন হয়, হ্যাঁ সবগুলো নিয়ে আমি সারা জীবনই কাজ করেছি। এবং সেই জন্যে আমি এবারে একটা সুযোগ চেষ্টা করেছি, আমার সেই সুযোগটা এসেছে, আমি তাই এইখানে নির্বাচনে পার্টিটা চেষ্টা করি এবং সেটা পেয়েছি।
কিন্তু আপনি সেখানে এই মুহূর্তে যতটুকুই হয়েছে, মনোনয়নপত্র কেনা হচ্ছে, জমা দেওয়া হচ্ছে, সবকিছু, এই আবহটা কেমন দেখছেন আপনি, এই পরিবেশটা কেমন আপনার লাগছে?
খুব উৎসবমুখর এবং খুব ভালো। আমাদের বহু প্রবাসীরা যাদের হৃদয় সবসময় বাংলাদেশ, তারা অনেকেই মনোনয়নপত্র কিনেছেন এবং সবাই আশা করছেন যে তারাও দেশের উন্নয়নে, দেশের এই আপনার উন্নয়নের অভিযাত্রায় তারা সঙ্গী শরিক হবেন। এবং তারা অনেকেই ভাবছেন যে আমরা বাঙালিরা প্রবাসে, 1,16,00,000 বাঙালি প্রবাসে থাকে, তাদের সেই জ্ঞান, সেই প্রজ্ঞা, তাদের পরিপক্কতা, তাদের সেই অভিজ্ঞতা সবগুলো কাজে লাগিয়ে দেশের উন্নয়নে কিভাবে সম্পৃক্ত হতে পারেন তার জন্য তারা উৎসাহ। আমার খুব ভালো লেগেছে, কারণ শত শত উৎসাহটা আপনার কি বলবো, ইট ওয়াজ এ গ্রেট ফান। হ্যাঁ, তবে আপনার দেশে তো মানুষের সংখ্যা বেশি, আর আমাদের শৃঙ্খলা বোধ একটু এখনো
একটু অভাব আছে একটু,
তার ফলে হয়েছে কি, তবে খুব মজা, ইউ নো, ইউ এনজয়,
আমরা শুধু না, যারা বিদেশে আছেন, বাংলাদেশি যারা বাঙালিরা রয়েছেন বহুদিন ধরে প্রবাসে, তাদের যে অভিজ্ঞতা যেটা আপনি একটু আগেই উল্লেখ করেছেন, সেটা নিশ্চয়ই বাংলাদেশে যদি আপনি নির্বাচিত হন।
হ্যালো,
প্রবাসীরা যদি নির্বাচিত, হ্যাঁ আমি বলছি, প্রবাসীরা যদি নির্বাচিত হন, তাহলে তারা তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবেন এবং বাংলাদেশের উন্নয়নে এটা যথেষ্ট মানে বিরাট একটি অবদান রাখতে পারবে বলে আমরা আশা করি।
দেখেন, আমি নির্বাচিত না হয়ে স্বদেশে ফেরার পরে প্রবাসীদের কিভাবে সম্পৃক্ত করা যায় উন্নয়নের মহাসড়কে, তার জন্য কিছু কাজ করেছি। আমি একটা আমরা প্রবাসী দিবস ঘোষণা করেছি 30 ডিসেম্বর প্রবাসী দিবস, আর সরকারকে এই প্রথম প্রবাসীদের উন্নয়নের জন্য একটি টাস্কফোর্স, প্রধানমন্ত্রীর অফিসে দপ্তরে একটি টাস্কফোর্স তৈরি হয়েছে, যেটাতে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি এবং আমাদের চিফ কোঅর্ডিনেটর, প্রধানমন্ত্রী চিফ কোঅর্ডিনেটর এর সাথে সম্পৃক্ত আছেন, আর সৌভাগ্যক্রমে আমি সেইটার একজন আপনার সদস্য হিসাবে তারা আমাকে নিয়েছেন। সেখানে আমরা প্রবাসীদের 5টি ক্ষেত্রে, প্রবাসীরা হচ্ছে একটা রেমিটেন্স কেমন ভালোভাবে ইউজ করা যায়, আরেকটি হচ্ছে প্রবাসীদের এই যে অভিজ্ঞতা সেটাকে কিভাবে কাজে লাগানো হয়, যারা অনেকেই ডাক্তার, ইঞ্জিনিয়ার অনেক কিছু আছেন তাদের কিভাবে কাজে লাগানো যায়, আর অনেকে দেশে ইনভেস্ট করেন, এই ইনভেস্টটা কিভাবে ঠিক মতো কাজে লাগানো যায়। দেখেন, গণচীনের 66% ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এসেছে তাদের দেশের প্রবাসীদের কারণে। তারপর যেটা হচ্ছে যে আমাদের এই প্রবাসীরা ফিলান্থ্রপি করেন, সেইটাকে কিভাবে কাজে লাগানো যায়। আরেকটা হচ্ছে নেটওয়ার্কিং, এখন অনেক প্রবাসী বড় বড় কোম্পানিতে চাকরি করেন, অনেকে রাজনৈতিক মানে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, দেশের বিভিন্ন ইস্যুতে বিশেষ করে আপনার যদি বড় কোম্পানির লোক হন, তিনি একটা বিশ্বাস অর্জন করেছেন, আস্থা অর্জন করেছেন, তিনি যদি বলেন যে বাংলাদেশে যে ভাইব্রেন্ট ইকোনমি, তখন তার কোম্পানিটা অনেক অনেক শুনবে। এই জন্য আমরা একটা টাস্কফোর্স তৈরি করেছি নেটওয়ার্কিং অনেক।
ধন্যবাদ।
ডক্টর মোমেনের কাছে আমার একটি প্রশ্ন আছে, যেটি সেটি হলো অনেকেই বলে থাকেন যে আপনি যে আসন থেকে নির্বাচন করছেন এটি বাংলাদেশের পুরো 300 আসনের ভিতরে অন্যভাবে এটিকে মানুষ দেখে, কারণ এই আসন থেকে যিনি নির্বাচিত হন, যে দল থেকে নির্বাচিত হন সেই দলের পক্ষ থেকে সরকার গঠন করে, এরকম একটি কথা প্রচলিত
আছে, আভাস পাওয়া যায় আর কি। হ্যাঁ,
তো সেই কারণে আপনার
ঐতিহাসিকভাবে এটা অনেকটা সত্য, কাকতালীয়ভাবে এটা অনেকটা সত্য আর কি।
হ্যাঁ, তো আমার কাছে ইতিমধ্যে এই অনুষ্ঠান শুরু হওয়া এবং আপনি যোগ দেওয়ার পরে কয়েকজন প্রশ্ন করেছেন আমাদের ফেসবুক ফ্যান পেজে, যেরকম সিদ্ধার্থ ভট্টাচার্য, শঙ্কর হালদার, তারপরে মুজিবুর রহমান, বেশ কয়েকজন প্রশ্ন করেছেন। একটি প্রশ্ন যেটি সেটি হলো যে প্রবাসী প্রায় 1 কোটি ভোটার বাংলাদেশের নির্বাচনে ভোট দিতে পারেন না, বিদেশে থাকেন, এই জন্য তাদের ভোটাধিকার প্রয়োগের
বিদেশে থাকেন, তাহলে তিনি এখানে এসেই সাথে সাথে উনি ভোটার রেজিস্ট্রেশন করে ভোট দিতে পারেন। তবে হ্যাঁ,
কিন্তু বিদেশ থেকে করার কোন ব্যবস্থা নেই,
কারণে বিদেশে এবারে মনে করা হয়েছিল যেখানে বেশি প্রবাসী অধ্যুষিত সেইখানে এবারে ওখানে ভোট দেওয়ার জন্য একটা চিন্তা ভাবনা ছিল, শেষ পর্যন্ত বোধ হয় তারা এটা পারেন নাই, সেই জন্য অনেক প্রবাসী ইউ আর রাইট তারা ভোট দিতে পারেন, কিন্তু দেশে যারাই আসেন তারা কিন্তু ভোটার লিস্টে তাদের যদি নাম থাকে কিংবা ভোটার লিস্টে এসে নাম ঢুকান তাহলে তারা ভোট দিতে পারেন।
আচ্ছা, তাহলে আমরা তো মানে ধন্যবাদ।
এবার মিজানের কাছে বাকি অংশ আমরা একটু পরে আপনার কাছে আবার আসছি। মিজানের কাছ থেকে আর কারা কারা এবার নমিনেশন ফর্ম কিনেছেন এবং নমিনেশন পেয়েছেন একটু জানতে,
যেটুকু বাকি ছিল আমার মনে হয় মিজান বাকিটুকু বলে দিলে হয়।
হ্যাঁ, আমার এখানে যে যারা আমি আওয়ামী লীগের যারা মনোনয়ন কিনেছেন তাদের নামগুলো মোটামুটি বলে দিয়েছে, এখন বাকি রয়েছে বিএনপির যারা মনোনয়ন কিনেছেন, তার মধ্যে আছেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, তিনি মনোনয়ন পত্র কিনেছেন সন্দ্বীপ থেকে। আপনারা জানেন যে ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং সাবেক মন্ত্রী, বর্তমানে ক্যান্সারের সাথে লড়াই করছেন সাদেক হোসেন খোকা, তার ছেলে ইশরাক হোসেন মনোনয়ন পত্র ক্রয় করেছেন ঢাকা 6 থেকে। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া বিল্টন, তিনি মনোনয়ন পত্র ক্রয় করেছেন চট্টগ্রাম 1 আসন থেকে। পারভেজ সাজ্জাদ মিরসরাই থেকে তার মনোনয়ন পত্র ক্রয় করেছেন ফেনী 3 থেকে। মনোনয়ন পত্র ক্রয় করেছেন বিএনপির সহসভাপতি আলাদ সোলমান ভূঁইয়া, বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী, তিনি এখন অনেকটাই প্রবাসে থাকেন, বেবী নাজরীন মনোনয়ন পত্র ক্রয় করেছেন দিলকামারি থেকে। ফেনী 1 আসন থেকে মনোনয়ন পত্র ক্রয় করেছেন আবুল হাসেম বুলবুল, ফিরোজপুর 1 আসন থেকে মনোনয়ন পত্র ক্রয় করেছেন এক সময়ের বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা জাহিদ এফ সর্দার সানি, মোটামুটি এরাই দুই দল থেকে মনোনয়ন পত্র ক্রয় করেছেন।
আচ্ছা, ওই চিত্রনায়ক হেলাল খানের কথা শুনেছিলাম আমরা, তিনিও
হেলাল খান মনোনয়ন পত্র ক্রয় করেছেন সিলেট 6 আসন থেকে।
আচ্ছা, এর ভিতরে কারা কারা মনোনয়ন পেয়েছেন আপনি কি জানেন?
আরেকটা কথা বলে রাখি, বিকল্প ধারা থেকে মনোনয়ন পত্র ক্রয় করেছেন আপনার এম এম শাহিন, যেটা আপনারা অলরেডি আলোচনা করেছেন। এর মধ্যে এ পর্যন্ত মনোনয়ন পত্র বাছাই হবে বাংলাদেশের নির্বাচন কমিশনারের সময়সূচি অনুযায়ী 2 ডিসেম্বর, আর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ডিসেম্বরের 9 ডিসেম্বর। তো এর মধ্যে এ পর্যন্ত যারা মনোনয়ন পেয়েছেন, যাদেরকে মনোনয়ন পত্র প্রবাসীদের মধ্যে দেওয়া হচ্ছে, এর মধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন আমাদের এক সময়ের রাষ্ট্রদূত জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি
ডক্টর আব্দুল মোমেনের সঙ্গে আমরা ইতিমধ্যে কথা বলেছি,
সিলেট 1 আসন থেকে আব্দুস সোবান গোলা,
তিনি মনোনয়ন পেয়েছেন মাদারীপুর তিন আসন থেকে। তিনিও দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থান করছেন। আর বিএনপি থেকে মনোনয়নপত্র তার যাদের ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে, যারা হাতে পেয়েছেন আমরা দেখেছি, এর মধ্যে একজন হলেন বেবি নাজদিন নীলফামারী থেকে, সাদেক হোসেন খোকার ছেলে ইসরাক হোসেন ঢাকা ৬ থেকে,
আর
কলকাতা থেকে এম এম শাহিন কুলাউরা ২, তিনি মহাজোটের প্রার্থী হতে পারেন। সম্ভাব্য সম্ভাব্য যাদের কথা শোনা যাচ্ছে এর মধ্যে ফেনী ৩ আপনার আমাদের মিন্টু সাহেব বিশিষ্ট ব্যবসায়ী, তিনি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে পারেন নাই। এই আসনে একজনের সম্ভাবনা রয়েছে, সেটা হলো আলাস সোলমান ভূঁইয়া, আর সন্দ্বীপ থেকে আসেন মোস্তফা কামাল পাশা বাবুল। এটা আমরা জানতে পারবো ধরেন ৯ তারিখের পরেই।
মিজানুর রহমান, আমরা আপনাকে আর একটু অপেক্ষা করতে বলছি। ইতিমধ্যে লন্ডন থেকে আপা যোগ দিয়েছেন সালে শিবলি। আমি প্রথমে ইন্ট্রোডাকশনে বলছিলাম যে চ্যানেল এস এর সিনিয়র সাংবাদিক হেড অফ নিউজ সালে শিবলি যোগ দিয়েছেন। আমরা এতক্ষণ নিউ ইয়র্ক থেকে, যুক্তরাষ্ট্র থেকে কারা কারা নির্বাচনে যাচ্ছেন, বিভিন্ন দল থেকে নমিনেশন পত্র কিনেছেন, ইতিমধ্যে সালে শিবলি আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং লন্ডনের অবস্থা, মানে ইউনাইটেড কিংডম থেকে কারা কারা বাংলাদেশে যাচ্ছেন ভোট করতে, নমিনেশন কিনে ফর্ম কিনেছেন বা
তাছাড়াও লন্ডনে বাংলাদেশের নির্বাচনী হাওয়া কেমন?
কেমন জি
জি, আসলে লন্ডন নিউ ইয়র্কের মতোই কিংবা আমেরিকার মতোই এখানেও সরগরম ছিল বাংলাদেশে নির্বাচনে অনেকে যাবেন, অংশগ্রহণ করবেন, কিন্তু যতটা শোনা গিয়েছিল শেষ পর্যন্ত অত
সাড়া দেখা যাচ্ছে না,
পাননি অতজন পাননি। আমি এই পর্যন্ত জানতে পেরেছি দুজন তিনজনের কথা। এর মধ্যে আওয়ামী লীগের থেকে দুজন যাওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত তারা যতটুকু জেনেছি তারা মনোনয়নপত্র জমা দেননি, দেননি এই কারণে যে এবার আপনারা জানেন যে জোট, মহাজোট, ঐক্য ফ্রন্ট, যুক্ত ফ্রন্ট, এই সমস্ত ফ্রন্ট হওয়ার কারণে নানা হিসেব নিকাশে অনেকেই আগ্রহ থাকলেও পিছিয়ে গেছে। শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন একজন বিএনপি থেকে, ব্যারিস্টার আব্দুল সালাম, উনি সিলেট সম্ভবত ৩ আসন থেকে, দক্ষিণ সুরমা বলা হয় তাকে। আরেকজন আছে তাহের রায়হান পাভেল, তিনিও দিয়েছেন সিলেটের একটি আসন থেকে। তবে শেষ পর্যন্ত ওনারা পাবেন কি না এটা ৮-৯ তারিখের আগে বোঝা যাবে না, কারণ বিএনপি থেকে আপনারা জানেন যে প্রায় ৮০০ জন মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন, তো শেষ পর্যন্ত তো এতজন থাকবেন না। আওয়ামী লীগের একই অবস্থা, সুতরাং এখন স্পষ্ট করে বলার কোন উপায় নাই। আরেকজন আছেন শুনেছি সম্ভবত জমা দিয়েছেন, আনোয়ার হোসেন, নজরুল ইসলাম, যতটা আমরা জানতে পেরেছি।
আচ্ছা আচ্ছা, তো এমনিতে লন্ডনে তো অনেক মানে অসংখ্য বাংলাদেশি আছেন, তাদের মধ্যে কি ধরনের?
আসলে প্রবাসীদের মধ্যে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে আগ্রহ তো খুবই বেশি, এর কারণগুলো আছে। ইদানিং তো শুধুমাত্র আগ্রহের বিষয় না, প্রবাসীরা এখন মনে করছেন যে এটা তাদের একটা অধিকারের মতো, এই কারণে যে আপনারা জানেন যে বাংলাদেশে যদি এখন এবছর ৫.৫ কোটির মতো ভোটার, সেক্ষেত্রে সারা বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীদের কমপক্ষে ১ কোটি প্রবাসী বাস করছেন। তো এই ১ কোটি প্রবাসী এখন ধীরে ধীরে একটু ঐক্যবদ্ধ হচ্ছেন, এই কারণে তারা মনে করছে যে বাংলাদেশের যে রেভিনিউটা, রেভিনিউতে সেকেন্ড যে ইনকাম অফ সোর্স যেটা বাংলাদেশের রেভিনিউর, সেটাকে মনে করা হয় রেমিটেন্স। তো সেদিক থেকে ১ কোটি প্রবাসী যখন থাকেন, তখন তাদের মধ্যে একটা গ্রুপ, একটা ঐক্যমত্য, রাজনৈতিক ঐক্যমত্য প্রতিষ্ঠিত হচ্ছে যে তাদের একটা কোটা দরকার সংসদে তাদের কথা বলার জন্য। কারণ ১ কোটি প্রবাসী যদি বিদেশে থাকেন, তাদের একটি দেশে তাদের জায়গা আছে, দেশে তাদের সম্পদ আছে, দেশে তাদের জীবনের নিরাপত্তার বিষয় আছে, এই সমস্ত বিষয়গুলোকে রাষ্ট্র যাতে করে ঠিক মতো, রাষ্ট্র যাতে করে প্রপারলি খোঁজখবর রাখে, সেফটি সিকিউরিটি এনশিওর করে, এই জায়গাগুলোর ক্ষেত্রে মনে করা হয় যে প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে তাদের পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট যেটা, এটা এটা হওয়া দরকার। এই জন্য কমপক্ষে ৭ থেকে ৮ জন প্রবাসী কোটা, এই ধরনের একটা দাবি উঠতে শুরু করেছে, এখনো সেটা অত অনেক জোরালো হয়নি। তো এই সমস্ত কারণে আপনার প্রবাসী, বিশেষ করে যুক্তরাজ্যে তো আরো বেশি করে, যুক্তরাজ্যে আরো বেশি পলিটিক্যালি চিন্তা করছে মানুষ, কারণ এখানে জানেন যে বিএনপির যে ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান তিনিও থাকছেন লন্ডনে। সুতরাং এই জায়গাতে আসলে রাজনীতির আবহাওয়াটা নির্বাচনকে সামনে রেখে বিশেষ করে বাঙালি কমিউনিটির মধ্যে অত্যন্ত জোরালো এবং সরগরম।
ধন্যবাদ। আমরা ডক্টর মোমেনের কাছে একটু যাব। যে ডক্টর মোমেন, আপনি তো শুধু সিলেটেই নয়, আপনার নির্বাচনী কেন্দ্রে নয়, আমরা শ্রোতা বন্ধুদের দর্শকদের জানিয়ে দিচ্ছি, আপনারা শুক্রবারে ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের আলাপনের আলোচনা শুনছেন বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে। সেলিম
জি, এম এম শাহিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের এই নির্বাচনকে ঘিরে যে উৎসবমুখর পরিবেশ এবং তিনি কেন নির্বাচন করছেন এবার, সেই কথার উত্তর তিনি জানিয়েছেন আমাদেরকে, আপনি শুনতে পারেননি। কিন্তু আপনাকে আপনার একই প্রশ্ন আমরা করতে চাই, যে আপনি কেন এবার নির্বাচনে অংশ নিচ্ছেন?
যেহেতু এই নির্বাচনটা অংশগ্রহণমূলক এবং একটু উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, এবং আমি এই নির্বাচনের প্রক্রিয়ায় দীর্ঘদিন আমি প্রবাসে ছিলাম, প্রবাস থেকে প্রায় 25 বছর হয় এই দেশে রাজনীতির সঙ্গে সক্রিয় রয়েছি, এবং আমি ইতিমধ্যে 2 বার সাবেক এমপি ছিলাম, এবং এই আসন্ন যে নির্বাচন 30 তারিখে সেটি সেই নির্বাচনে আমি অংশগ্রহণ করছি।
তো এই নির্বাচনে আপনার কি মনে হচ্ছে? আমি একটু আগে প্রশ্ন করতে যাচ্ছিলাম ডক্টর আব্দুল মোমেনকে, এই প্রশ্ন আগে আপনাকেই করি, যে বিরোধী দল যারা বিএনপি পক্ষ থেকে বলা হচ্ছে যে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নেই বাংলাদেশে নির্বাচনের পরিবেশ, তাদের মতে আপনার কি মনে হচ্ছে?
এইটা অভিযোগ তো আমরা দেখেছি যে এটা অভিযোগ তারা দীর্ঘদিন থেকে করছেন, কিন্তু এই অভিযোগটা যে একটা অবান্তর অভিযোগ সেটা ইতিমধ্যে প্রমাণিত। কারণ হলো এই অভিযোগ যদি থাকতই তাহলে তো তিনিরা নির্বাচনে অংশগ্রহণ করতেন না। তিনিরা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে মনোনয়নপত্র জমা দিয়েছেন, বিভিন্ন জায়গায় তারা প্রচারণায় অংশগ্রহণ করছেন, তারা উঠান বৈঠকে আছেন, এমনকি বিভিন্ন জায়গায় তারা গণসংযোগ করছেন প্রত্যেক দলের এবং বিশেষ করে বিশদলীয় জোট এবং ঐক্য ফ্রন্ট। তো এটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে যে এই কথাটার সঙ্গে কোনো সত্যতা নেই, এবং বাংলাদেশের যে অংশগ্রহণমূলক নির্বাচনের একটি আমেজ সৃষ্টি হয়েছে এবং তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে ইতিমধ্যে
উন্নত ব্যবস্থা হচ্ছে, আগের চাইতে পরিবেশ আরো উৎসবমুখর, আগের থেকে কিছু ভিন্নতা আছে?
আমি বলবো না যে আগের চেয়ে উৎসবমুখর বা আগের চেয়ে অনেক ভালো বা খারাপ, এটুকুতে আমি কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু এই পর্যন্ত যে পরিবেশটা বিরাজ করছে আমার ধারণা মতে আপনার খুবই খুবই উৎসবমুখর পরিবেশে পরিবেশ বিরাজ করছে,
মানে জনগণের মধ্যে
আমার এলাকা,
হ্যাঁ আপনার এলাকাতে,
আমার এলাকা, আমি আমি যে সারাদিন আজকে 2টি ইউনিয়নে গণসংযোগ করেছি এবং আমাদের প্রতিপক্ষ যারা অংশগ্রহণ করেছেন আমি তাদেরকেও লক্ষ্য করছি, তারাও নানা কার্যক্রমে জনসংযোগে তারাও অংশগ্রহণ করেছেন।
তার মানে আপনার যে এলাকায় যে ভোটাররা যারা আছেন তারা, তাদের মধ্যে আস্থা আছে যে সুষ্ঠু নির্বাচন হতে পারে?
যথেষ্ট যথেষ্ট পরিমাণ আস্থা আছে জি, কারণ আমি মনে করি এখানে কোনো জোরপূর্বক বা কোনো ধরনের কোনো বল প্রয়োগ বা কোনো ধরনের কোনো এরকম কোনো সিমটমই নাই, এখানে আদর্শিক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, যেহেতু সকল দলের সেই রকম প্রস্তুতি নিয়েছেন বলেই এটা একটি নির্বাচন মুখিতা কাজ করছে এবং আমরা সেই নির্বাচন উৎসবে আমরা শরীক হয়েছি।
আচ্ছা, আমাদের ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী আপা একটা রিপোর্ট পাঠিয়েছিলেন নির্বাচন
নিয়ে। আমি কি থাকবো আর কিছুক্ষণ? না
আগামীকাল শনিবার চেম্বার বিচারপতির আদালতে আবেদনের শুনানি হবে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এই সংবাদদাতাকে বলেছেন, দণ্ড সাজা এক বিষয় নয়, হাইকোর্টের আদেশ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।
অনুচ্ছেদে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে সংসদের নির্বাচন করার ব্যাপারে বা সংসদের সদস্য হিসেবে থাকার ব্যাপারে এই একটা লোক ডিসকোয়ালিফাইড হবেন যখন তাকে নৈতিক স্খলনজনিত কারণে অনন্য 2 বছরের সাজা দেওয়া হয় এবং তার মুক্তি লাভের পরেও 5 বছর তাকে অপেক্ষা করতে হবে, তার আগে সে নির্বাচন করতে পারবে না। কাজেই দেশের যে সর্বোচ্চ আইন, এটা তো কনস্টিটিউশনের এই প্রভিশনটাকে মাথায় নিয়ে তো আদালতকে একটা অর্ডার দিতে হবে।
নিম্ন আদালতে দণ্ডপ্রাপ্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা বাংলাদেশে এ নিয়ে বিতর্ক চলে আসছে অনেকদিন থেকেই। গত মঙ্গলবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সাজা ও দণ্ড স্থগিত চেয়ে বিএনপির 5 নেতা করা আবেদন খারিজ করে দেয়। একই সঙ্গে এই আদেশে বলা হয়, বিচারিক আদালতে 2 বছরের বেশি সাজা হলে আপিল বিচারাধীন থাকা অবস্থায় কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না। এ রায়ের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মত দেন যে বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়া সহ অন্য দণ্ডপ্রাপ্তদের এখন আর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। এরই মধ্যে বৃহস্পতিবার ভিন্ন ধরনের রায় আসে হাইকোর্টের আরেকটি বেঞ্চ থেকে। বিচারপতি মোহাম্মদ রহিসউদ্দিনের বেঞ্চ রায় দেন যে সাজা ও দণ্ড স্থগিত হলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই। যশোর 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানের সাজা ও কারাদণ্ড স্থগিত করে এ মত দেয় হাইকোর্ট। বিরোধী নেত্রী খালেদা জিয়া সহ একাধিক দণ্ডপ্রাপ্ত নেতা প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার এসব মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কথা রয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই বিষয়টি জানার জন্যই আসলে এই প্রশ্নে ডক্টর আব্দুল মোমেন, আপনার মত কি সাজাপ্রাপ্তদের নির্বাচনে অংশ নেয়া?
দেখেন, দুনিয়ার সব দেশে এই নিয়ম আছে যে সাজা ক্রিমিনাল কেসে যারা সাজাপ্রাপ্ত তাদের দিকে তারা নির্বাচন করতে পারেন না। বাংলাদেশে এই আইন আছে, দেশ আইনের নিয়মেই চলবে। শুধু এখানে আমার কোন বক্তব্য নেই, দেশে যে আইন আছে সেইটাই উই মাস্ট ফলো। অনেকে আছে যে ট্যাক্স না দিলে সে অযোগ্য ঘোষিত হয়, তো এগুলো অনেক কিছু আছে। এবং আমি যেটা মনে করি যে আইনের যেখানে আইন আছে সেই আইন
অনুযায়ী যাবে। ধন্যবাদ এম এম শাহিন,
অবশ্যই আইনের নিয়মে চলতে হবে।
ধন্যবাদ আপনাকে এম এম শাহিন। আপনি এই বিষয়ে কিছু বলবেন?
আমিও একই ভাবে ডক্টর মোমেন সাহেবের সঙ্গে একমত যে এর আগেও এই সরকার নয়, গত সরকারও নয়, এর আগের একই আইন ছিল যে 2 বছর নন্যতমকে কেউ দণ্ডপ্রাপ্ত হলে তিনি বা তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তো এটা তো খুব স্বাভাবিক হবে, এটা যদি রহিত না হয় এই আইনটা, তাহলে তো এটা অনেকে
কার্যকর হওয়া উচিত
আছেন, তাদের তো স্বাভাবিকভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।
ধন্যবাদ আপনাদের দুজনকেই। সেলিম,
আমাদের হাতে আর সময় আছে, আমরা মনে হয় ডক্টর আব্দুল মোমেন এবং এম এম সাহেব আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আমরা আর আটকে রাখতে চাই না আপনাদেরকে।
আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ।
সকল সংবাদ আমাদের
আপনাদের ধন্যবাদ। এবার আমরা সালে শিবলি এবং মিজানুর রহমান খান আপনাদের দুজনকে আরো 2 মিনিট অপেক্ষা করার জন্য অনুরোধ করছি। তার আগে ইমরান আনসারি বোধ হয় আছেন,
লাইনটা কি কেটে গেল?
আচ্ছা,
জি
নিউ ইয়র্ক থেকে আমি ইমরান আনসারি।
বলুন, প্রবাসী হিসেবে আপনি নির্বাচন নিয়ে কি ভাবছেন
খুব সংক্ষেপে?
হ্যাঁ জি, প্রবাসী নিয়ে আমি প্রথমে শুরু করতে চাই। আপনারা হয়তো দেখেছেন যে গত বুধবারে ব্রিটিশ হাউস অফ কমন্সে একটি রিপোর্ট উত্থাপিত হয়েছে যে বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড যেটিকে বলি, এটির ধারে কাছেও সরকার নেই। এটির একটি উদাহরণ আমি যেটি বলতে চাই যে আপনারা দেখেছেন বিএনপি নেতা খায়রুল কবির খোকন জামিন তার নামঞ্জুর করা হয়েছে, তিনি একজন সম্ভাব্য প্রার্থী। ঢাকা 7-এর প্রার্থী মোশাররফ হোসেন তাকে রিমান্ডে দেওয়া হয়েছে এবং মাগুরায়কের প্রার্থী মনোয়ার হোসেন খানকে জামিন নামঞ্জুর করা হয়েছে। সাদেক হোসেন খোকার ছেলে ইসাক হোসেনকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। তো এমনি ভাবে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সম্ভাব্য এরকম বিএনপির পঞ্চাশেরও অধিক প্রার্থীরা কিন্তু নির্বাচনী মাঠেই থাকতে পারছেন না বিভিন্ন আইনের মারপেটে। তারপরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা পত্রপত্রিকায় দেখেছি যে সরকার দলীয় এমপিরা যারা মনোনয়নপত্র দাখিল করতে গেছেন তাদের মনোনয়নপত্র জমাদানের ছবি ফটো সেটে আমরা কিন্তু এই পুলিশ প্রশাসনের লোকদেরকে হাসি মুখে দেখতে
পাচ্ছি। তার মানে প্রবাস থেকে আপনি নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্ট নাই বলতে বুঝতে পারছি আমরা
আপনার মন্তব্যে। আমি বলতে চাচ্ছি নির্বাচন কমিশনের দায়িত্ব একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। সেক্ষেত্রে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত তারা তেমন কোনো আস্থার পরিবেশ তৈরি করতে পারেনি এবং ভোটার এবং বিরোধী দলের মাঝে তারা এমন আস্থা পাচ্ছেন না যে তারা নির্বাচনী মাঠে থাকতে পারেন এবং তারা ভোট দিতে পারেন।
যাই হোক, আমাদের অপেক্ষা করতে হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সেলিম। আমাদের অনুষ্ঠান শেষ করতে হয়, ফেসবুক লাইভে যারা দেখছেন বা শুনছেন তাদের
কথা। তার আগে সালেহ শিবলি এবং মিজানুর রহমান, আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসলে সময় শেষ, আরো কিছু আলোচনা করতে চাচ্ছিলাম। আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, ফেসবুকে যারা জয়েন করেছেন অনেক প্রশ্ন করেছেন, কয়েকজনের নাম বলছি। শফিকুল ইসলাম শামীম, মামুন হোসেন, শঙ্কর হালদার, চিন্ময় মাহাতো, বদরুল আজাদ, আরিফ হোসেন, ইসমাইল হোসেন, সোহেল রানা হৃদয়। আসলে অনেক নাম পড়তে পারছি না। আপনারা সবাই নির্বাচন নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন এবং সুষ্ঠু, অংশগ্রহণমূলক, স্বচ্ছ একটি নির্বাচন আশা করছেন সবাই। আপনাদের সবাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি।
যারা আলাপনের আলোচনা আজকে শুনলেন তাদেরকে জানিয়ে দিই যে আমরা আগামীতেও বাংলাদেশের নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আজকের আলোচনা এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত। ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।